কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 10 এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। প্রবাসীদের মাধ্যমে ছড়িয়েছে নতুন ভ্যারিয়েন্ট ইত্তেফাক। মামুনুলের রিসোর্ট কাণ্ডে বাড়ছে বিতর্ক। এবার হাঁস ঝর্ণার ডায়েরি কালের কণ্ঠ। সরকার দলীয় নেতাদের হত্যা পরিকল্পনা। হেফাজতের 3 নেতা গ্রেপ্তার। যুগান্তর। আওয়ামী লীগ নেতার বাসায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ। প্রথম আলো। বিধিনিষেধ শুধু কাগজেই। মানব জমিন। করোনায় একদিনে সর্বোচ্চ 77 জনের মৃত্যু সমকাল। পাত্তাই দিচ্ছে না কেউ ভয়ঙ্কর করোনাকে। কাদেরের অভিযোগ। বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। রক্তাক্ত চতুর্থ দফা ভোট। কোচবিহারে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত 4। সংবাদ প্রতিদিন। আবারও বলছি, বাংলায় বিজেপি 100 আসন পেরোবে না। বিতর্কিত অডিও ক্লিপ নিয়ে টুইট পিকের আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে বা দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, নিষেধাজ্ঞা না মানলে আমাদের সামনে নির্ঘাত অশনি সংকেত। করোনায় স্বাস্থ্যবিধি না মানা প্রসঙ্গে একথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য প্রসঙ্গে বলতে গেলে বলতে হবে যে আসলে করোনা ভাইরাস একটা দারুণ অনিশ্চিত অবস্থা তৈরি করেছে। এটি শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে। উন্নত দেশ বলতে আমরা যা বুঝি সেসব দেশেও কিন্তু লকডাউন দেওয়া হয়েছে, কিন্তু সেই লকডাউন দেওয়ার ফলাফল কতটা ইতিবাচক তা কিন্তু আমরা জানি। পাশাপাশি লকডাউন দেওয়ার উপরেই কিন্তু সারা বিশ্বে গুরুত্ব দেওয়া হচ্ছে, বিশেষজ্ঞদের এটি বক্তব্য। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারও তাই অনুসরণ করার চেষ্টা করছে, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের জনগণ কিন্তু এই লকডাউন মানতে চাইছেন না, কারণ তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উন্নত দেশগুলোর তো একটা দিক আছে, কিন্তু যে সমস্ত গরিব দেশ, বাংলাদেশের মতো স্বল্প আয়ের দেশ, সে সমস্ত দেশের মানুষের অবস্থা কিন্তু দিন দিন ভীষণ খারাপ হচ্ছে। লকডাউনের কারণে তাদের কর্মসংস্থান, আয়, ইনকাম অনেকটা হ্রাস হচ্ছে, অনেকের বন্ধ হয়ে যাচ্ছে, জীবন জীবিকা দারুণভাবে হুমকির মুখে। এই অবস্থা অনেকে লকডাউন মানতে চাইছেন না। এ গেল একটা দিকের কথা। আরেকটি দিক হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যে লকডাউন দেওয়া হচ্ছে বা স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে, কিন্তু এই সময়ের ভেতরে কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে আমরা বইমেলা হতে দেখলাম। তারপর এই যে সরকার লকডাউন দিয়েছে তার ভিতরে কিন্তু গণপরিবহন চলছে, তারপরে মার্কেট, শপিং মল অনেক কিছুই খোলা। প্রকৃতপক্ষে মানুষের রোগ ব্যাধি হবে এই আশঙ্কায় মানুষকে ঘরের ভেতর এখন আর আটকে রাখা যাচ্ছে না। লকডাউন সত্যি সত্যি যদি করোনা ভাইরাস মোকাবেলার জন্য খুব কার্যকর ব্যবস্থা হয়ে থাকে, তাহলে এই না মানাটা ভীষণ ঝামেলার ব্যাপার। আর যদি এই লকডাউন কার্যকর কোনো ব্যবস্থা না হয়, তাহলে লকডাউন মানতে বাধ্য করাটা আরেকটা ঝামেলার ব্যাপার।
ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছে চীন। আমরা বেশ কিছুদিন ধরে চীনের এমন শক্ত অবস্থান দেখছি, এর কারণ কি?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর থেকে বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছে বেশ কিছুদিন থেকে চীন, এবং এই দাবি দিন দিন জোরালো হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে চীন বেশ জোরালোভাবে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি সেটি হচ্ছে এই যে ইরানের সঙ্গে যেহেতু চীনের প্রচুর পরিমাণে বাণিজ্য রয়েছে, এবং সেই বাণিজ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাণিজ্য, সাধারণ কোনো বাণিজ্য নয়। ইরান হচ্ছে চীনের যে জ্বালানি তেলের উৎস তার একটা প্রধান গুরুত্বপূর্ণ একটি দেশ ইরান, আর ইরান থেকে সবচেয়ে বেশি জ্বালানি তেল নিয়ে থাকে চীন। সেক্ষেত্রে চীন এবং ইরানের মধ্যকার বাণিজ্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা বড় বেশি, কতটা বৃহৎ পরিসরে, তা কিন্তু অনুমান করা যায় এই বক্তব্য থেকে। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞার কারণে চীন কিন্তু ইরানের সঙ্গে তার গুরুত্বপূর্ণ এই বাণিজ্য সম্পাদন করতে পারছে না, ফলে ক্ষতিগ্রস্ত শুধু ইরান হচ্ছে না, চীনও হচ্ছে। কারণ তার অর্থনীতি টিকিয়ে রাখার জন্য তো জ্বালানি দরকার, এবং ইরানের সাথে চীনের যে বাণিজ্য, বিশেষ করে জ্বালানি বাণিজ্য, সেটি কিন্তু যথেষ্ট সাশ্রয়ী এবং লাভজনক চীনের জন্য। ফলে চীনকে অবশ্যই এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে বলতে হচ্ছে। এই হলো জ্বালানি বাণিজ্যের ব্যাপারটা। পাশাপাশি ইরান তেলের বিনিময়ে বা ইরানের নিজস্ব প্রয়োজনে চীন থেকে প্রচুর পরিমাণে পণ্য আমদানি করে থাকে, এবং সেগুলো ইরানে রপ্তানি করার কারণে চীনের অর্থনীতি লাভবান হয়। ফলে চীন দুই দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য চীন জোরে সোরে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। কোচবিহারের ঘটনায় দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী, দোষীদের কড়া শাস্তির আর্জি, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। চতুর্থ দফা ভোটের দিন রক্তাক্ত হল বাংলার মাটি। কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের গুলিতে মৃত্যু হয়েছে চারজনের। শনিবার সকালের এই ঘটনার তীব্র নিন্দা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে, নির্বাচন কমিশনকে তদন্তের আবেদন জানাব। এরপরই ঘটনার দায় তৃণমূলের ঘাড়ে চাপিয়ে বললেন, বিজেপির প্রতি মানুষের সমর্থন দেখে তৃণমূল ও তার গুন্ডা বাহিনী ভয় পাচ্ছে, তাই ওরাই এসব করছে। অন্যদিকে বাহিনীর গুলিতে কোচবিহারে চারজনের মৃত্যুর ঘটনায় অমিত শাহর ইস্তফা দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চার তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীকে ষড়যন্ত্রকারী বলে চিহ্নিত করে তীব্র প্রতিবাদ জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ বনগাঁ দক্ষিণের নির্বাচনী সভা থেকে অমিত শাহের পদত্যাগ দাবি করলেন। স্পষ্ট করে বললেন, কোচবিহারে আমাদের চার ভাইকে গুলি করে মেরেছে দিল্লির পুলিশ, সকালেও একজনের মৃত্যু হয়েছে, এর পেছনে ষড়যন্ত্রকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে। এরপরই কাল সেখানে যাবেন বলে জানিয়ে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন। এদিকে পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে স্বভাবতই চতুর্থ দফা ভোটের দিন অশান্তির আঁচ ছড়িয়ে পড়ল। আর শীতলকুচির ঘটনায় টুইটে শাহকে প্রশ্ন অভিষেকের, এটাই কি আপনার সোনার বাংলা? আবারও বলছি, বাংলায় বিজেপি একশো পেরোবে না, বিতর্কিত অডিও ক্লিপ নিয়ে টুইট পিকের আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে, তিনি তৃণমূলের ভোট কুশলী, অথচ তার মুখ থেকে শোনা গেছে বাংলার ভোটে হাওয়া রয়েছে বিজেপির পালে। রাজ্যের চতুর্থ দফার ভোটের দিন সকালে বিজেপির তরফে প্রকাশ করা ওই অডিও ক্লিপ নিয়ে রাজনৈতিক কাঁটা ছেঁড়া শুরু হতেই আসরে নামলেন প্রশান্ত কিশোর। জানিয়ে দিলেন, যে অডিও ক্লিপ নিয়ে বিজেপি এত লাফালাফি করছে সেটা আংশিক প্রকাশ করা হয়েছে, সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়নি। পিকের সাফ দাবি, আবারও বলছি, বাংলায় বিজেপি একশো আসন পেরোবে না। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।